الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله حضور نبي اكرم نور مجسم صلى الله تعالى عليه وسلم ارشاد করেছেন যে ব্যক্তি এটা চায় যে আল্লাহ তাআলা সন্তুষ্ট হোক আর তাকে পরিপূর্ণরূপে প্রতিদান প্রদান করা হোক তার উচিত হচ্ছে আমার উপর অধিক পরিমাণে দরুদ শরীফ পড়া সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সলাতাম ওয়া সালামান আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ হকসমূহ রাইটস আপনারা দেখছেন কিবলা নিগরানী সূরা আমাদের সাথেই আছেন
আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষদেরকে এই বিষয়ে তাগিদ দিয়েছেন যে নারীদের ব্যাপারে আল্লাহকে ভয় করো আর তারা তোমাদের অধীনস্থ অর্থাৎ তোমাদের আন্ডারে আর আল্লাহ কোরআনে পুরুষদের যে বিশেষত বলেছেন বলে তাই স্পষ্ট পুরুষদের জন্য এটি জরুরি যে তারা তাদের নারীদের নিজের স্ত্রীদের বা স্ত্রীর হক আদায়ের ক্ষেত্রে অলসতা কখনো কোনোভাবেই যেন না করে এটি
আচ্ছা ঠিক আছে কোথা থেকে শুরু করবেন একজন স্ত্রীর হক কোথা থেকে আপনি কি মনে করেন কোথা থেকে শুরু হয়ে থাকে
রাসূলে পাক সাহিবে লাওলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর কিছু হাদিস যদি আমরা আমাদের দৃষ্টির মধ্যে রাখি তাহলে এই সমস্ত বিষয়গুলো যে কোনো অবস্থায় বোঝাটা আমাদের জন্য অনেকটাই সহজ হবে আমি কিছু বিষয় আলোচনা করার চেষ্টা করছি তিরমিজি শরীফের হাদিস সাবধান তোমাদের উপর স্ত্রীর হক আছে এটি রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাবধান তোমাদের উপর স্ত্রীদের হক আছে পোশাক পরিচ্ছেদে এবং পানাহারের ব্যাপারে তাদের সাথে উত্তম আচরণ করো
বাহ সুবহানাল্লাহ
দ্বিতীয় হাদিস অর্থাৎ পরিপূর্ণ ইমানদার মুমিন ওই ব্যক্তি যার চরিত্র উত্তম তোমাদের মধ্যে উত্তম সে যে তার স্ত্রীর জন্য চারিত্রিকগতভাবে উত্তম এটিও তিরমিজি শরীফের হাদিস তৃতীয় হাদিস শুনুন তোমাদের মাঝে সবচেয়ে উত্তম ওই ব্যক্তি যে তার পরিবার পরিজনের কাছে উত্তম আর আমি আমার পরিবার পরিজনের কাছে তোমাদের সকলের চেয়ে উত্তম সুবহানাল্লাহ এটি ইবনে মাজার হাদিস মুসনাদে আহমেদের হাদিস আছে নারী অর্থাৎ স্ত্রীর ব্যাপারে আল্লাহ পাককে ভয় করো কেননা তারা তোমাদের অধীনস্থ তো এভাবে যদি এই বিষয়গুলো দেখা হয় তাহলে কিছু হক খুবই স্পষ্টভাবে সামনে আসে কুরআনুল করিমের আয়াত মজুদ আছে হক সম্পর্কিত স্ত্রীদের হক সম্পর্কিত আর রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসসমূহ দিক নির্দেশনা জায়গায় জায়গায় আমাদের সামনে মজুদ আছে তো যদি এগুলোকে দৃষ্টিতে রাখা হয় আর কিছু সময়ের জন্য আমাদের এই সামাজিক সিস্টেম যেমনি আছে তা আমরা এড়িয়ে যাচ্ছি যদি আমরা এভাবে দেখি ভরপোষণ স্ত্রীর খাওয়া দাওয়া ইত্যাদি প্রয়োজনীয় বিষয়াদির ব্যবস্থা করা এটি স্বামীর উপর ওয়াজিব নাম্বার এক বাসস্থান বলা হয় ঘরকে বাড়ি বাসস্থানের ব্যবস্থা করাও স্বামীর উপর ওয়াজিব আর মাথায় রাখবেন যে এখানে বাসস্থান দ্বারা উদ্দেশ্য আলাদা ঘর নয় বরং এমন কক্ষ যেখানে স্ত্রী স্বাধীনভাবে জীবন অতিবাহিত করতে পারবে কারো হস্তক্ষেপ হবে না এমন কক্ষ ব্যবস্থা করার মাধ্যমেও এই ওয়াজিব আদায় হয়ে যাবে এটি মাথায় রাখবেন যে সকল মাসাইল আছে যা কিছু ফিকের যা আমাদের দিনী কিতাবসমূহ শরীয়তের আহকাম অর্থাৎ আমাদের আলিম ও মুফতিরা কুরআন এবং হাদিসকে সামনে রেখে এর যে এক্সপ্লেনেশন করেছেন এর যে ব্যাখ্যা দিয়েছেন আহকাম বর্ণনা করেছেন যে কোনটা ফরজ হবে কোনটা ওয়াজিব হবে কোনটা সুন্নত হবে এই বিষয়গুলো বোঝা আমাদের জন্য জরুরি ও প্রয়োজন মোহরানা আদায় করা স্ত্রীর হক আর স্বামীর উপর তা ওয়াজিব এভাবে স্বামীর উপর স্ত্রীর এ হক রয়েছে তাকে সৎ নেক কাজের নির্দেশনা দিতে থাকা আর অসৎ কাজে নিষেধ করা এটিও জরুরি আল্লাহ পাক মুমিনদের আদেশ প্রদান করেছেন নিজের এবং পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও একইভাবে উত্তম আচার আচরণ প্রত্যেকের ব্যাপারে স্ত্রীদের সাথেও উত্তম আচরণ করাও জরুরি কেননা এতে মহাব্বত বৃদ্ধি পায়। তো এভাবে যদি আমরা দৃষ্টি দেই, যদি আপনি অনুমতি দেন তাহলে আমি আরো কিছু বিষয় বলে
দিচ্ছি,
অতঃপর আমরা ইনশাআল্লাহ তার ডিটেলসে চলে যাব।
ঠিক আছে।
খরচ প্রদান, বাসস্থানের ব্যবস্থা করা, উত্তমভাবে জীবনযাপন, সৎ কাজ, লজ্জা এবং পর্দার তালিম দিতে থাকা, তাদের বিরুদ্ধাচরণে হিকমতের সাথে বুঝানো। অতঃপর ইমাম গাজ্জালী রহমতুল্লাহ তাআলা আলাইহি খুবই সুন্দর ব্যাখ্যা দিয়েছেন যে স্বামী হচ্ছে ডাক্তার, রোগ অনুযায়ী চিকিৎসা করে থাকে।
অসাধারণ কথা, মারহাবা।
যতক্ষণ শরীয়ত নিষেধ না করে প্রত্যেক বৈধ কাজে তার মন খুশি করা, তার দ্বারা পাওয়া কষ্টের উপর ধৈর্য ধারণ করা, যদিও এটি স্ত্রীর হক নয়, তো কিছু বিষয় এমন আছে যেখানে স্ত্রীর হক নেই, কিন্তু স্বামী দয়া করে, এহসান করে, কল্যাণকামী হয়, সে করে থাকে। দর্শক, যে সামান্য কথা আমি বলেছি এগুলো ঠান্ডা মাথায় সামগ্রিকভাবে ভেবে দেখবেন। প্রথমে স্বামীরা, তাদেরকে আমি আহ্বান জানাব, তারা ভাবুন যে আপনি কি আপনার স্ত্রীর পানাহারে যে দায়িত্ব আছে, একইভাবে বাসস্থানের যে বিষয় আছে থাকার, ঠিক আছে একটি সম্পূর্ণ ঘর নাও হয় এমন কক্ষ যেখানে সে স্বাধীনভাবে থাকবে তার ব্যবস্থা করা, এটি স্বামীর দায়িত্বের মধ্যে অন্তর্ভুক্ত। একইভাবে মোহরানা আদায় করা, এটিও আবশ্যিকভাবে স্ত্রীর হক, দিতে হবে। সৎ কাজের বিষয়ে তার পক্ষ থেকে যেন দিক নির্দেশনা আসতে থাকে স্বামীর পক্ষ থেকে। যদি এমন কোনো শরীয়ত বিরোধী কাজ সে তার স্ত্রীর মাঝে দেখে থাকে, মূলত তেজ যে আত্মসম্মানবোধ উতলে ওঠে পুরুষের, তা সেখানে ওঠা উচিত যখন সে তার রবের নাফরমানি দেখবে। অর্থাৎ স্ত্রী দিন রাত আল্লাহর নাফরমানি করছে, আপনার কোনো সমস্যা হচ্ছে না। যখনই আপনার অবাধ্য হতে শুরু করল, আপনার কথা মানল না, তখনই আপনি বলছেন স্ত্রী অবাধ্য। তো যখন সে রবের নাফরমানি করেছিল, আপনার মস্তিষ্ক কেন সজাগ হয়নি? এটি দৃষ্টি আকর্ষণের জন্য আপনাদের বললাম, কারণ আমার নিজস্ব আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে যে নারী নিজ রবকে সঠিকভাবে ভয় করবে, খোদাভীতি সম্পূর্ণ হবে, সে স্বামীর আনুগত্যশীল হবে, আর স্বামীর সাথে সে প্রতিশ্রুতিপূর্ণকারী এবং আনুগত্যময় সম্পর্ক রাখবে, কেননা সে তার রবকে ভয় করে। যদি আমি এমন কাজ করি, আমার রব যেন অসন্তুষ্ট না হয়ে যান, সে স্বামীকে সন্তুষ্ট রাখার মাঝে নিজের রবের সন্তুষ্টি তালাশ করে। তাই এই জন্য এ বিষয়ে আপনি এটি দেখুন যে আপনি এই ব্যাপারে আপনার বিবিকে বা আপনার স্ত্রীকে, সন্তানের মাকে, যাকে আমরা শ্রদ্ধাবোধের সাথে একটি কথা বলে থাকি, আপনি এভাবে তাকে নেকির দাওয়াত দিন, তাকে নামাজের ব্যাপারে, পবিত্রতার ব্যাপারে, অযু গোসলের ব্যাপারে, পর্দার ব্যাপারে, লজ্জাশীলতার ব্যাপারে আপনি কি তাকে এইসবের দিক নির্দেশনা দিচ্ছেন? তো এটি খুবই জরুরি। উত্তম আচরণের বিষয়ে যা আলোচনা হয়েছে, তাদের সাথে ভালো আচরণ করুন, মুহাব্বত, ভালোবাসা আর যা কিছু প্রচলিত রীতিনীতি আর শরীয় নীতি, শরীয় চাহিদা রয়েছে, যেমন স্বামী তার স্ত্রীর সাথে এমন আচরণ করা যেন সে, অর্থাৎ এই বিষয়ে ফিল করতে পারে, আমার স্বামী আমাকে মহাব্বত করে। কিছু স্বামীদের কোনো পরোয়াই নেই, আমি আপনাদের এটি বলছি, কিছু স্বামীরা একদমই পরোয়া করে না, স্ত্রী খুশিতে আছে নাকি কষ্টে আছে, অপেক্ষা করছে, ক্ষুধার্ত আছে, পিপাসার্ত আছে। আর আজকাল এই মাস্তির যুগে, যখন কিনা যুবকদেরকে বন্ধুদের আড্ডার প্রতি বেশি আগ্রহী হতে দেখা যায়, আমি এদিক দিয়ে অতিক্রম করে থাকি, কখনো ফিরতে রাত হয়, কেননা দাওয়াত ইসলামের কাজের ব্যস্ততা থাকে বেশিরভাগ, কোনো নিজস্ব বা দাওয়াত ইসলামের কাজের ব্যস্ততার প্রেক্ষিতে কখনো ঘর থেকে বের হই, তখন আমি করাচির কথা বলছি, আমি অনেক সময় সড়কের উপর দেখে থাকি, 2টা, 2:30, 3টা বাজে, যুবকেরা অনেক সময় মনে হয় তারা বিবাহিত, তারা বসে থাকে। তখন আমার মাথায় আসে যে ভাই, এরা ফুটফাতে বসে, এখানে এখানে বসে নিজের সময়কে নষ্ট করছে। তারা ঘরে যাক, তাদের ঘরে কি কোনো সমস্যা তৈরি হয় না যখন স্ত্রী রাতের 2টা, 3টা, 4টা পর্যন্ত অপেক্ষা করতে থাকে? তো কিন্তু আমি এমন ব্যক্তিদেরও জানি যারা নিজেরা নিজেদেরকে মাশাআল্লাহ খুবই ব্যালেন্সের মাঝে রেখেছেন। আমি দাওয়াত ইসলামের ভাইদের বলছি, কেননা স্ত্রীর হক আলোচনা করা হচ্ছে, স্পষ্টত আমি এটাই চেষ্টা করব তাদেরকে যেভাবে হোক কিভাবে কমফোর্টেবল জোন তৈরি করা যায়। আমি মানছি যে কিছু বিষয়ে স্ত্রীদের হক থাকে না, কিন্তু চারিত্রিক দিক থেকে আমাদের উপর কিছু বিষয় কার্যকরী হয়, তাদের মন তুষ্টি এবং তাদেরকে পেরেশানি থেকে বাঁচানো, এটি অনেক বেশি ইম্পর্ট্যান্ট। আসলে কিছু বিষয় ঘরের পরিবেশ, ঠিক করার জন্য প্রয়োজন হয়। ধরুন আপনি ঘরের চারপাশে দেওয়াল দিলেন,
ঘর তো হয়ে গেছে,
ঘর তো হয়ে গেল, রং করার কি প্রয়োজন? যদি ঘরে রং নাও করেন তবুও থাকা যাবে। ফ্লোরে বসে যান, সোফার বসার কি প্রয়োজন? একটি নর্মাল চেয়ার নিয়ে নিন, কিন্তু আপনারা ঘরে ডেকোরেশনও করে থাকেন যেন ঘর সুন্দর থেকে সুন্দর মনে হয়। এভাবে সম্পর্কেও নিজের সচ্চরিত্র দ্বারা ডেকোরেট করতে হয়।
আহা, বাহ,
তো সম্পর্কের মধ্যেও সৌন্দর্য তৈরি হয়ে যায়। ঠিক আছে, আপনি জরুরি দায়িত্ব পালন করলেন। যদি স্ত্রী এসব হকসমূহের দৃষ্টি রাখেন, এইমাত্র আপনাদের সামনে আলোচনা করেছি, আমার এমন মনে হয় যে স্ত্রীও স্বামীর সাথে ভালো কমফোর্টেবল থাকবে। অর্থাৎ স্বামী আমাকে খাওয়া দাওয়ায় আমার হক নষ্ট করছে না, স্বামী আমার বাসস্থানের ব্যাপারে আমার হক নষ্ট করেনি, আমার স্বামী আমার সকল হকসমূহ আমার মহরানা তিনি সময় মতো আদায় করেছেন, আরও অন্যান্য। অনেক সময় মনতুষ্টির বিষয়ে এখন আপনি যদি আপনার লাইন ক্রস করে ফরমাইশ করেন, স্বামী কোত্থেকে পূরণ করবে, অথবা সে কাজকর্মের ব্যাপারে নিজেই পেরেশানিতে আছে, আপনার পক্ষ থেকেও যদি প্রেশার ক্রিয়েট হয় তো এভাবে চলতে পারে না। যদি স্ত্রী সঠিকভাবে নিজের হকসমূহ বুঝে নেয় আর দেখে নেয় যে স্বামী আমার হকসমূহ আদায়ের ব্যাপারে পরিপূর্ণ যোগ্য, কিছু না কিছু দুর্বলতা দেখুন আপনার মাঝেও আছে, তার মধ্যেও থাকবে। রবের ইবাদত করার ক্ষেত্রেও বান্দা দুর্বলতার শিকার হয়ে যায়, কিন্তু আমরা যেন কিছু নাম্বারিং রাখি। ঘর চালানোর জন্য আরজ করছি, আমরা একটি নাম্বারিং রাখি। 100-এর মধ্যে 100 পাওয়া ব্যক্তি সফল হয় না, 100-এর মধ্যে 33 পাওয়া ব্যক্তি সফল হয়ে যায়। তাই নিজেদের জন্য পাসিং মার্কস বানিয়ে নিন যে আমার স্বামী এতটুকু তো আমার হক আদায় করেছে, অর্থাৎ ওয়াজিব আদায় করে ফেলেছে। তখন স্বামী দায়মুক্ত হয়ে গেল, সে তার রবের হুকুম এবং রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম অনুযায়ী, পবিত্র শরীয়তে মুতাহারার হুকুম অনুযায়ী সে হকসমূহ আদায় করে দিয়েছে, আর তো কন্টিনিউ করছে। যদি স্বামী এই সমস্ত বিষয়গুলো দেখে যে আমি আমার এই সকল হক আদায়ে সফল হচ্ছি, তাহলে তাকে ফোকাস করতে থাকুন। স্ত্রী দেখুক যে আমার স্বামী সকল হক আদায়ে নিজ দায়িত্বে পূর্ণ করেছে। আমার ধারণা মতে ঝগড়াঝাটির যেসব কারণ আছে, ডিসপিউটের যে কারণ আছে, কজ অব ডিসপিউট যা সামনে আসে, আপনি হয়তো তা মূল উৎপাটন করতে সফল হয়ে যাবেন। অতঃপর সামনে আছে নবী পাকের খুব সুন্দর জীবনাদর্শ। তোমাদের মধ্যে সর্বোত্তম সে যে নিজের পরিবারের জন্য উত্তম, আমি তোমাদের সবার চেয়ে আমার পরিবারের নিকট উত্তম। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন আদর্শ এতটা সুন্দর ছিল, আমি আমার ইসলাম ভাইদের বলছি। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একটি সুন্দর নিয়ম আমি পড়েছি, তা হচ্ছে ইশরাক চাস্তের নামাজের পর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিনানিপাতের যে সব সামগ্রী থাকত ঘর চালানোর জন্য, তা নিজ বিবিদের যারা হলেন আমাদের উম্মাহাতুল মুমিনিন, তাদের ঘরসমূহে গিয়ে দিয়ে দিতেন। এগুলো হচ্ছে সারাদিনের সামগ্রী। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত হয় যে তিনি আসরের নামাজ আদায় করে নিজের সকল স্ত্রীদের ঘরে যাতায়াত করতেন, অতপর যার পালা থাকত মাগরিবের পর তার ঘরে অবস্থান করতেন, আর সকল স্ত্রীগণ সেখানে একত্রিত হতেন, কথাবার্তা বলতেন, অতপর ঈশার জন্য মসজিদে তশরিফ নিয়ে যেতেন। পারিবারিক এই বিষয়টি রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে প্রশিক্ষণ দিয়েছেন, আমাদেরকে শিখিয়েছেন যে কিভাবে আমি নিজের স্ত্রীদের সাথে বসবাস করি, তাদের সাথে আচরণ করি। এছাড়া মন খুশি করার বিষয়েও অনেক সুন্দর নিয়ম। আমরা রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ঘরের কাজকর্মের ব্যাপারে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের আদর্শ উম্মতকে দান করেছেন। তো আমরা যারা পুরুষেরা আছি, যারা স্বামী হিসেবে আছি, তাদের জন্য রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল জীবনাদর্শ জানা খুবই জরুরি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ স্ত্রীদের সাথে কেমন আচরণ করতেন, অতপর ঐসব হাদিসসমূহ পড়ুন। যেসব হাদিসের মাধ্যমে আপনি ধৈর্যশীল হবেন না, আল্লাহ না করুক, যদি স্ত্রীর পক্ষ থেকে পেরেশানি আসে অথবা কথা বলায় কষ্ট দিল, কোনোভাবে কষ্ট দিল, তখন আমাদেরকে বরদাস্ত এবং সবর করতে হবে, আমরা কৌশলের সাথে তাকে সংশোধন করতে হবে। যদি এসব পদ্ধতি অবলম্বন করা হয়, তাহলে আমি মনে করি না যে আমার ঘরে ঝগড়া হবে। ইনশাআল্লাহ স্বামী স্ত্রীর মাঝে মহাব্বত থাকবে, ভালোবাসা থাকবে, কেননা আপনারা দুজন শরীয়তকে বুঝেই কাজ করেছেন যে আমাদের প্রবৃত্তিকে আমাদের হকের মধ্যে অন্তর্ভুক্ত করব না। আমি এটাই চাই, এটি আপনার হক না, শরীয়ত কি বলে সেটাই হক, স্বামী সে হকগুলো পড়ুন আর আদায় করুন। তো ইনশাআল্লাহ স্ত্রীদের হকসমূহ স্বামী যদি আদায় করে দেন, তাহলে আমি আশা করি ঘরে শান্তির উৎসস্থল হয়ে থাকবে। যখন স্ত্রীর জানা থাকবে, তারও এই বিষয়ে জ্ঞান থাকবে, এটি আমার হক ছিল যা আমাকে প্রদান করেছেন, ঝগড়ার কারণ রইল কোথায়।
আপনি যেমনটি বললেন যে বাসস্থান দেয়া, আর এমন বাসস্থান দেয়া যার মধ্যে সে স্বাধীনভাবে, সে নিজের নিশ্চিন্তভাবে নিজের সময় কাটাতে পারে। অনেক সময় স্বামী এমন রুম দিয়ে থাকে, আর ঘরের মধ্যে অনেক সময় রুম লোকেটেড হয় যে এটি ওনার জন্য, এটি তার বসবাসের জন্য, কিন্তু অন্যান্য যেসব সদস্যরা আছেন অনেক সময় ওই রুমে তাদের হস্তক্ষেপ হয়ে থাকে। এ ধরনের অভিযোগ আপনার কাছেও আছে হয়তো। আমরাও এ ধরনের অভিযোগ অনেক সময় শুনে থাকি যে অমুক আছেন, তিনি তাতে ওই রুমে ইন্টারফেয়ার করছেন অথবা হস্তক্ষেপ করে চলছেন। আমি চাইছি এ ব্যাপারেও আপনি কিছু বলুন যে আমাদের সীমা কতটুকু, আমরা যেন লাইন ক্রস না করি।
দেখুন, দুটি বিষয়। একে তো স্বামী আলাদা থাকছে স্ত্রীকে নিয়ে,
ঠিক।
আমার তো মনে হয় এই ধরনের কোনো
এ ধরনের বিষয়ই নেই,
কথাই আসবে না। তো ওই ধরনের ইন্টারফেয়ার হবে এটি জরুরি নয়, কেননা তারা সেপারেট থাকে, তাদের ফ্যামিলি আলাদা থাকে। এখন কথা আসে কম্বাইন্ড ফ্যামিলি, যদিও একটি রুম দিয়ে দিয়েছেন, সেখানকার পরিবেশ এমনও হয়, পরিবেশকেও দেখতে হবে। যদি স্বামী একটি রুম স্ত্রীকে দিয়ে দেয়, স্বামী তার দায়িত্ব পালন করেছে,
ঠিক।
ঠিক আছে, এখন ফ্যামিলির মেম্বারদের উচিত তারা এই হক বুঝে যে এটি তার হক, এই রুমটি তার। কিন্তু সাধারণভাবে এমন মনে হয় যে এতে এতটা সমস্যা হয় না, সবাই বোঝে, আর স্বাধীনতাও পায় হয়তো। তার কাপড় ওখানে রাখা আছে, হতে পারে তার বিছানাও, অন্যান্য জিনিসপত্র সেখানে। কিন্তু যদি তার স্বাধীনতা না থাকে, তাহলে ডেফিনেটলি তার কাছে স্বাধীনতা থাকা রেসপন্সিবিলিটি, যা তার নিকট থাকা উচিত, যাতে সে তার ঘরে কমফোর্টেবল থাকতে পারে। এখানে এটাও বলবো, সে তার ঘরে ছিল তখন তার মা বোন তো তার ঘরে আসা যাওয়া করত, রুমে আসা যাওয়া করত, কখনো এভাবেও কিছুটা কম্প্রোমাইজ
রাখা উচিত,
করা উচিত।
ঠিক আছে,
তো কেননা ওই কম্প্রোমাইজ দ্বারাই ঘর চলে সালমান ভাই।
এমনই, ঠিক বলেছেন।
কম্প্রোমাইজ, লড়াই দ্বারা অথবা ঝগড়ার মাধ্যমে সংসার চলে না, কম্প্রোমাইজ দ্বারা, ভালোবাসা দ্বারা, নম্রতা মহব্বত দ্বারা সংসার চলে। তাই ফ্যামিলির অন্যান্য মেম্বারদের উচিত তারা যেন এই বিষয়টি খেয়াল রাখেন, যাতে তার প্রাইভেসিও গোপন হেফাজতে থাকে। তারও উচিত যেভাবে বিবাহের পূর্বে তার ঘরের মন মানসিকতা ছিল, সেরকম মন মানসিকতা যদি এখানেও রাখেন, ইনশাল্লাহ আশা করছি তার সংসার ভালোভাবে কেটে যাবে। প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের দিন সর্বপ্রথম সে বিষয়টি মানুষের আমলের দাড়িপাল্লায় রাখা হবে। আমলের যে দাড়িপাল্লা যার মাধ্যমে আমল মাপা হবে, মিজানে আমলে রাখা হবে, তা হচ্ছে মানুষের ওই ব্যয় যা সে তার পরিবারের জন্য করে।
আল্লাহ,
একটু ভাবুন, এই বলুন যে এই কথাগুলো যা আমি এখন আপনাদের বলছি, এই বিষয়গুলো কোথায়, একে আপনি কোথায় খুঁজবেন? যদি স্ত্রী তার স্বামীর খুশি এবং সন্তুষ্টির জন্য কাজ করে, তার সেবা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করে থাকে, আর স্বামী তার স্ত্রীর মনতুষ্টির, আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য করে, তার অর্থাৎ হৃদয়ে ব্যথা না পায়, ইত্যাদি ইত্যাদি, যদি এরকম করে আল্লাহর রহমত সামিল থাকে, তাহলে কেন সওয়াব পাবে না? পিপাসার্থ কুকুরকে পানি পান করানো ব্যক্তির ক্ষমা হয়, ভাবুন তো একটু। প্রতিটি প্রাণীর মাঝে সওয়াব আছে। আপনি পাখিকে দানা খাওয়ালেন, সওয়াবের অধিকারী হয়ে যান। পাখিকে পানি পান করালে সওয়াবের হকদার হবেন। প্রতিটি প্রাণীর মাঝেই সওয়াব আছে। তো মানুষের কেমন মর্যাদা, তাও সে আপনার আত্মীয়, তাও আবার স্বামী স্ত্রী। তো প্রিয় ইসলামী ভাইরা, এইসব ইবাদত এবং নেকিকে এই সম্পর্কের মাঝে, সম্পর্ক বজায় রাখার মাঝেও তালাশ করুন। আত্মীয়তার সম্পর্ক এবং এই বন্ধনকে রক্ষা করার ব্যাপারে কুরআন ও হাদিসে হুকুম বিদ্যমান রয়েছে, যেভাবে নামাজ, রোজা, হজ, জাকাত এর ব্যাপারে আর অন্যান্য অনেক বিষয়ে কুরআনুল কারিমে হুকুম বিদ্যমান রয়েছে। তাহলে কি এই আচার আচরণের ব্যাপারে কি কুরআনে আমাদেরকে দিক নির্দেশনা দেওয়া হয়নি?
অবশ্যই দেওয়া হয়েছে। যেভাবে নামাজ পড়ার আদেশ রয়েছে সেভাবে
আশিরুহুন্না বিল মারুফ,
আত্মীয়দের সাথে উত্তম আচরণ করো, এটি কুরআনেরই আদেশ, আল্লাহর আদেশ, এর উপরও আমল করতে হবে আর বরকত পেতে হবে।
আমি এটি মনে করি যে একজন ছেলের জন্য, একজন স্বামীর জন্য, একজন পুরুষের জন্য এমন এক বড় পরীক্ষা সামনে আসে, তার একদিকে থাকে স্ত্রী, অন্যদিকে তার অন্যান্য ফ্যামিলি মেম্বাররা, সেখানে সে ব্যালেন্স রাখা, এটি ব্যাস আল্লাহ যাকে, যার উপর আল্লাহ রহমত হবে সে ব্যালেন্স রাখতে সফল হয়ে যাবে, এটি একটি পরীক্ষা। তো যদি কেউ হকের বিষয়ে কথা বলে আর আপনার যদি ইলম থাকে যে ভাই দেখুন আপনি রাগান্বিত হবেন না, আমি আমার ইসলাম ভাইদের বলছি, রাগান্বিত হবেন না, আবেগপ্রবণ হবেন না। কি হক আদায় করি না, কি আদায় করি না, কি করি না বলো, কি করি না, সবই তো দেই। এইভাবে তো বুঝুন যে আপনি অবস্থা বিগড়ে দিয়েছেন। যদি স্ত্রী বলে আপনি আমার হক আদায় করুন, আচ্ছা ঠিক আছে আল্লাহ আমার উপর দয়া করুন আর আমাদের বিনা হিসেবে ক্ষমা হোক, মানে আমি আপনার এমন কোনো হক যা আদায় করিনি, যদি আপনার স্মরণে থাকে তাহলে বলুন, আমি ইনশাআল্লাহ সংশোধন করে নেব। আপনি তার উপর ছেড়ে দিলেন, সে অন্তত বলবে আপনি তার কোন হক আদায় করেননি। অথবা ফ্যামিলি মেম্বার আম্মু বা বোন এরকম বলে, পরিবারের হক আদায় করো, মা বাবার হক তো আদায় করো। অবশ্যই আমার আদায় করা উচিত, আর অবশ্যই আমার অলসতা আছে হয়তো, তবে দু একটির প্রতি আমাকে ইঙ্গিত দেয়া হতো যা হক ছিল আর আমি আদায় করিনি, তো ইনশাল্লাহ আমার সংশোধনের চেষ্টা করব। আপনি যদি এই পদ্ধতি গ্রহণ করেন আর বসে যান সামনে যে আমার সংশোধন করা হোক, ইনশাল্লাহ বিশ্বাস করুন সামনের ব্যক্তির সংশোধন হয়ে যাবে। আপনি নিজেকে সমর্পণ করুন আর এই পদ্ধতিকে অ্যাপ্লাই করুন যা আমি আরজ করেছি। সামনের ব্যক্তির নিকট সম্ভবত সামর্থ্য অবশিষ্ট থাকবে না, আর আসলে যদি এমন কোনো বিষয় সামনে চলে আসে যার কিনা আমার উদাসীনতা ছিল, আমার দ্বারা ওভারলুক হয়ে গেছে, নেগলেক্ট হয়ে গেছে, সেটা মা বাবা সম্পর্কে হোক, ভাই বোন সম্পর্কে হোক, স্ত্রী সম্পর্কে হোক বা সন্তান সম্পর্কে হোক, ইনশাল্লাহ আমরা তা ঠিক করব, ঠিক করাই উত্তম। এর পূর্বে মৃত্যু হবে আর কিয়ামতের দিন আমাদের হিসাব নিকাশ হবে, ঠিক করাটাই উত্তম। কেননা আমরা হলাম মানুষ আর মানুষই ভুল করে থাকে, কোনো ভুল হয়ে থাকে, আমাদের যদি ওভারলুক হয়ে থাকে আর আমরা করতে পারিনি যা আমাদের করা উচিত ছিল, আমাদের সামনে একবার ডিক্লেয়ার হয়ে যায় আর আসলে রিয়ালাইজ করে নেওয়া উচিত রাগ ঝগড়া নয়। বিশ্বাস করুন সংসার এতটা সুন্দরভাবে চলবে, আপনার ভালো না লাগলে আমাকে বলবেন, আপনি করে দেখুন যা আমি অনুরোধ করেছি। জি বলুন, কোনো সমস্যা নেই, জি আমি উপস্থিত, আমার যেখানে ভুল অলসতা আছে মেনে নেব, আর মেনে নিন, ভুল অলসতা থাকে মেনে নিন, কোনো সমস্যা নেই, ঘরে তো আছে, মেনে নিতে কি ক্ষতি, আপনার ঘর ইনশাল্লাহ বেঁচে যাবে, এই যে টেনশন আছে আল্লাহ চাই তো দূর হয়ে যাবে, লড়াই ঝগড়া করবেন আর একে অপরের সাথে মারামারি করবেন আর রাগ উঠে যাবে। এক ব্যক্তি যখন ঘরে আসতো তার স্ত্রী ঝগড়াঝাটি করত, হয়ে থাকে উভয়ের মাঝে কোনো একজনের সে অ্যাগ্রেশন, এটি অপরজনের প্যাশনও চেক করতে থাকে, প্যাশন ধরে রাখা উচিত, সহ্য শক্তি থাকা উচিত, কিন্তু উভয়ের মাঝে অ্যাগ্রেশন ছিল, ও ঝগড়া করত সেও ঝগড়া করত, একদিন রাগান্বিত হয়ে সে স্ত্রীকে এত বেশি পেটাল স্ত্রী মারা গেল, স্ত্রী মরে গেল, এখন আতঙ্ক, এখন কি করবে, সে কারোর সাথে পরামর্শ করল তুই ঘরে আগুন লাগিয়ে দে, সব শেষ হয়ে যাবে, তুইও বেঁচে যাবি, কোনো চিহ্নই থাকবে না। হ্যাঁ ভাই, ঘরে আগুন লাগিয়ে দিল, সম্পূর্ণ ঘর পুড়ে গেল, স্ত্রীর লাশও পুড়ে গেল, শেষ ছাই হয়ে গেল, ভেবেছিল সে বেঁচে যাবে, কিন্তু আত্মীয় স্বজনরা চলে আসলো, বলল আমরা তো জানি ঝগড়াঝাটি হতো তোমাদের মাঝে, আশেপাশের প্রতিবেশীও কিছু বিষয় বলল, ইনভেস্টিগেশন হলো, স্বামীকে গ্রেফতার করা হলো, সময় বেশি লাগলো না, সেও অপরাধ স্বীকার করে নিল, তাকে শাস্তি দেওয়া হল, মৃত্যুদণ্ড, ঘর শেষ, তৃতীয় একজন ছিল সে সব হারাল, সে এই দুইজনের সন্তান, মাকে হত্যা করা হল, নিহত, বাবা হত্যাকারী, ঘর শেষ, সেই শিশুকে দূরসম্পর্কের আত্মীয়রা নিয়ে গেল, সেই শিশু তো বড় হয়ে গেল কিন্তু এটা জানত না যে কে তার মা বাবা, কে তার নিকট আত্মীয়, এমনই হয় রাগের পরিণতি। কুল ডাউন, নিজের মাঝে নম্রতা সহিষ্ণুতা বজায় রাখুন, একজনে যদি রাগ এসে যায় তাহলে অপরজনের উচিত এসে যায়, মানুষ যেহেতু আমাদের মতো মানুষদের রাগ এসে যায়, এসে গেলে অপরজনের উচিত সে নম্র হয়ে যায়, পাথরের সাথে পাথর ঘষলে আগুনের ফুলকি বের হবে।
জি কল,
নিগ্রানে সুরার বারগাহে আরজ হচ্ছে, যদি স্ত্রী স্বামীকে বলে আমাকে প্রতিদিনের খরচাপাতি দাও, খাওয়া দাওয়ার জন্য আলাদা দাও, সন্তানের জন্য আলাদাভাবে দাও, যখন কোনো আচার অনুষ্ঠান হয় ওই সময়ও দাও, এছাড়াও অন্যান্য সময়ও দাও, তখন স্বামী কী করবে? যদি স্বামী দিতে না পারে তখন সংসারে ঝগড়াঝাটি হয়ে যায়। তো প্রতিদিনের খরচাপাতি, খাওয়া দাওয়ার খরচ এবং অন্যান্য জরুরি বিষয়াদি পূরণ করা কি স্বামীর উপর ওয়াজিব? এ ব্যাপারে একটু দিক নির্দেশনা দিন। এভাবে অনেক স্ত্রী তার স্বামীর সাথে ঝগড়া করে, যার ফলে সংসার ধ্বংস হয়ে যায়।
আমরা আজকের যে প্রোগ্রাম আপনাদের সামনে রেখেছি তার বেসিক এই বিষয়ে ছিল, স্ত্রী এটা বুঝে যে আমার স্বামীর উপর আমাকে কোন কোন বস্তু দেয়া ওয়াজিব, এটা স্ত্রীর বোঝা উচিত। এগুলো ছাড়াও তাকে প্রেশার দিবেন না, ঠিক আছে? আপনার চাহিদা আছে, চাওয়া আছে, কিছু নেওয়া, কিছু খাওয়া, পান করার, কিছু করার জন্য মন চাইছে, আর শরীয়ত সেটিকেও নিষেধ করে না। অবশ্যই আপনার স্বামীর সামনে আপনার আকাঙ্ক্ষা, আপনার চাহিদাকে প্রকাশ করতে পারেন। আর যদি আল্লাহ স্বামীকে সামর্থ্য দেন, সে শরীয়তের সীমার মধ্যে থেকে স্ত্রীর আকাঙ্ক্ষাকে, চাহিদাকে অথবা সন্তানদের আশাকে পূর্ণ করেন, ইনশাআল্লাহ ভালো হবে। ভালো নিয়ত থাকলে ইনশাআল্লাহ সওয়াব পাবে। কিন্তু এই সকল বিষয়ে স্বামী যদি হক আদায় করে দেন, হক সমূহ সে পরিপূর্ণ আদায় করেছে যা তার উপর ওয়াজিব ছিল, এখন স্ত্রী জানেন যে তিনি তো আমার হক আদায় করেছেন, শরীয়ত ওনার উপর যা কার্যকর করেছিল তিনিও তা আদায় করেছেন, এখন যদি আমার কোনো আকাঙ্ক্ষা, কিছু চাওয়াকে, কিছু প্রত্যাশাকে, কিছু দাবিকে পূর্ণ নাও করতে পারেন, অথবা একদমই করেনই না, ধৈর্য ধরুন, সহ্য করুন, ঝগড়া করে আল্লাহর নাফরমানি করবেন না। এভাবে তো স্বামীর কষ্ট হয়। আর যদি স্বামী নেককার, পরহেজগার হয়, আল্লাহর নেককার বান্দা, আর যদি স্ত্রী তাকে কষ্ট দেয়, মনে রাখবেন জান্নাতের ওই সকল হুর যা তার স্ত্রী হবে, ওই হুরেরা বলে, হে নারী, তুমি এই ব্যক্তিকে কেন কষ্ট দিচ্ছ যিনি কাল আমাদের স্বামী হবেন। অর্থাৎ এটি হচ্ছে স্বামীর মর্যাদা, এটি তার নেকি, তাকওয়া, পরহেজগারিতা, মর্যাদা এবং যা কিতাবে লেখা আছে। হ্যাঁ, এমনটি করবেন না। আপনি স্বামীকে এরকম বলা যে এটি করে দাও, কোত্থেকে করে দিবেন, বর্তমান সময়ে কিভাবে করে দিবেন? তো আপনি আপনার স্ত্রীর, খুবই জরুরি হচ্ছে, আমার বোনদের বলছি, ঠিক আছে, আমার মেয়েদের বলছি, জরুরি যে খরচে হিসাবি হয়। যদি মেয়েরা বেহিসাবি হয়, সংসার এবং স্বামী উভয়ে কষ্টে পড়ে যায়। আপনি নিজে ঘরকে হিসাবের মধ্যে চালান, স্বামী বেহিসাবি হয়, তাকে বোঝান যে আপনি কি করছেন, এগুলো বেশি টাকা হলে আল্লাহর রাস্তায় খরচ করুন। এমন প্রত্যাশা নিজ স্বামীর সামনে না করা যার মাধ্যমে সংসারের শান্তি বিনষ্ট হয়। এমনকি এক স্বামী স্ত্রীর মাঝেও এই বিষয়টি আলোচিত হয়েছে, আর উভয়ের মাঝে পরামর্শ হল যে কিছু উপার্জন বাড়বে, তো উপার্জন বাড়াতে সুদে পড়ে গেলেন। তারা উভয়ে নেককার ছিলেন, কিন্তু উভয়ের ঘরে সুদের টাকা চলে আসলো, হারাম অর্থ চলে আসলো, এরপর কোম্পানি লসে পড়ে গেল, টাকা আসা বন্ধ হয়ে গেল, পাওনাদার ঘরে এসে গেল, এখন তারা দিন রাত তার থেকে টাকা চাইছে, স্বামী স্ত্রীর খরচাদি জোগাড় করতে পারছে না। শুরুর দিনগুলো তো সোফা, খাট, ঘরবাড়ি হয়ে গেল, কিন্তু যখন অর্থ সংকট শুরু হল আর দরিদ্রতা শুরু হল, কেননা সুদে তো অমঙ্গল, হারাম মালে অনেক অমঙ্গল থাকে, শেষে উভয়ের মাঝে ঝগড়া শুরু হয়। কথায় কথায় ঝগড়া লাগত, কি করব, কোথায় যাব, এটাও হচ্ছে না, ওটাও হচ্ছে না, স্কুলের ফিস, এটা ওটা, এমন ঝগড়া তাদের মাঝে হল যে সে স্ত্রীকে তালাক দিয়ে দিল, আর সন্তানও মাতৃহারা হল, ঘর ভেঙে গেল। উভয় স্বামী স্ত্রীর স্টেটমেন্ট আমি পড়েছি যে আমরা নেক কাজে একত্রিত হয়েছিলাম, কিন্তু হারাম আমাদেরকে পৃথক করে দিল। এমন কিছু করবেন না যা হারামের দিকে নিয়ে যাবে। ইমাম গাজ্জালী আলাইহি রাহমা ইহিয়াউল উলুমে লিখেছেন, এক সময় ছিল যখন স্বামী ঘর থেকে বের হতো কাজের জন্য, তখন মেয়ে এবং স্ত্রী এটি বলতো যে আমাদের ব্যাপারে আল্লাহকে ভয় করুন, হারাম উপার্জন করবেন না, আমরা খোদা সইতে পারব কিন্তু জাহান্নামের আগুন সহ্য করতে পারব না। কেমন সোনালি যুগ ছিল তখন। তো আমার এটাই অনুরোধ আমার ইসলামী বোনদের প্রতি, প্রথমে তো এটি আমি বারবার বলেছি, যত ইসলামী ভাই আছেন, নিজের শরীয়ত হকসমূহ পড়ুন, বুঝুন, আর তা প্রপারলি আদায় করুন। আল্লাহ আপনাকে সামাজিকভাবে যে সামর্থ্য ও অবস্থান দিয়েছেন সে অনুযায়ী নিজের পরিবারের মনতুষ্টি, তাদের সুখ শান্তির, তাদের সহজতার, আমি সুখ শান্তি শব্দ ব্যবহার করছি না, তাদের সহজ জীবন যাপনের জন্য যতটা সম্ভব যদি আল্লাহ সামর্থ্য দেন শরীয়তভাবেও এটি জায়েজ। বাট যদি স্বামী ওই কাজগুলো করতে না পারে যা শরীয়ত তার উপর কার্যকর করেনি, যখন শরীয়ত কার্যকর করেনি তাহলে আমরা, আমি আগেও একটি মাসালা আরজ করেছি সালমান ভাই, ওভারঅল আমি বলে দিচ্ছি, দর্শকদের একটি কথা বলে দিচ্ছি, আলিমদের নিকট আমি শুনেছি শরীয়ত যে বিষয়ে নিন্দা করে না অর্থাৎ শরীয়ত যে কাজের ব্যাপারে নিন্দা করে না সেই কাজের উপর নিন্দা করা মূর্খতা। ভাই, শরীয়ত যখন সেটাকে অন্যায় সাব্যস্ত করেনি, যখন শরীয়তই তাকে এ ব্যাপারে ডিফল্টার সাব্যস্ত করছে না,
হ্যাঁ শরীয়ত খারাপ বলছে,
খারাপ বলছে না, তাহলে আপনি খারাপ বলার কে? ভাই, এই বিষয়টি যদি বুঝে আসে স্বামী স্ত্রী এবং সকল ওভারঅল সোসাইটির কথা আমি বলছি, ভাই সে করছে, এখন আপনার বুঝে আসছে না, তো সবাই তো আপনার আমার মতো বুঝ নিয়ে বসে থাকবে না। মুসলমান শরীয়তের অনুসারী, আপনার আমার বুঝার অনুসারী নয়। না আমি আপনার বুঝের অনুসারী, না আপনি আমার বুঝের অনুসারী। আমরা সবাই শরীয়তের অনুসারী। শরীয়তের ফারায়েজ, ওয়াজিব, অভ্যাস এবং রীতিনীতি নিয়ে আলোচনা করে, সে অনুযায়ী লোক জীবন কাটাচ্ছে, তো সঠিকভাবে কাটাচ্ছে।
এর মানে হচ্ছে এটাই যে প্রত্যেক ফাংশনের জন্য আলাদা কাপড় কিনে নেয়া, আর বাচ্চাদেরকে একই রকম কাপড় প্রত্যেকটি ইভেন্টের জন্য আলাদাভাবে নিয়ে দেয়া, এটি কি হক নাকি হক নয় বিষয়টি ক্লিয়ার করে
না, এটি তো ডেফিনেটলি দেখুন, পরিধানের পোশাক পাচ্ছে, থাকার ঘর পাচ্ছে, খাওয়ার জন্য খাদ্য পাচ্ছে, যা কিছু মৌলিক চাহিদা রয়েছে তা স্বামীর উপর আবশ্যক। আর এসব বিষয়াদি এটি কিভাবে জোগাড় করবে? যে বেচারা একজন গরিব স্বামী, যে এটা করেছে সে তো এটা পূর্ণ করতে পারবে না যা আপনি বলেছেন। এর মানে কি সে হক নষ্ট করেছে, সে আল্লাহ এবং তার রসুলের নাফরমানি করেছে? এমন নয়। কিছু বিষয় বান্দার পজিশন এবং সামর্থ্য অনুযায়ীও হয়ে থাকে, আর তাও আচার রীতি অনুযায়ী হয়, আর নিয়ম অনুযায়ী হয়ে থাকে, আর শিষ্টাচার হিসেবে, আর এভাবে এহসান হিসেবেও, এহসান হিসেবে হয়ে থাকে। সব বিষয়কে যদি আপনি হক বানাতে শুরু করেন তাহলে ঘর ভেঙে যাবে।
বিষয়টি এমনই, আল্লাহ আমাদেরকে বোধশক্তি দান করুক। এটা এমন এক বিষয় যা খুবই জটিল। অনেক সময় বলা হয় যে এই কাপড়টি আপনি পুনরায় পরিধান করুন, যারা দেখবে তারা কি বলবে, ওখানেও এটা পরে এসেছিল, আজ এখানেও পরে এসেছে।
যদি সামর্থ্য না থাকে তো আপনি কি করবেন? সামর্থ্য নেই তাই বলে কি হারাম উপার্জন করবেন, অথবা নিজের চাদরের বাইরে পা দিবেন, অথবা ঋণে পড়ে যাবেন, অথবা এ ধরনের বিষয়ে জড়িয়ে এমন তো করবেন না যে আপনার অর্থাৎ নিজের ঘরেই সুখ শান্তি বিনষ্ট হবে। কাউকে দেখানোর জন্য কি আমাদের ঘরে সুখ শান্তি বিসর্জন দেব, এমন তো হয় না।
ঠিক বলেছেন। কল
ঢাকা থেকে বলছি। হাজি সাহেবের নিকট প্রশ্ন হচ্ছে, আমরা সমাজে এমন অসংখ্য মানুষ দেখতে পাই যারা তাদের স্ত্রীদের সকল হক আদায় করে, উত্তম বাসস্থান, ঘরে এসি লাগানো আর ক্রেডিট কার্ডও দেয়া থাকে, আর তার ট্রাভেলিংয়ের জন্য গাড়িও দিয়ে থাকে, চাবিও তাদের কাছে থাকে। এত কিছু সত্ত্বেও স্ত্রী বলে, আপনাকে আমার পছন্দ হয় না, আপনাকে আমার অতটা ভালো লাগে না, আপনি আমাকে খুশিতে রাখেন না। তো এমন স্ত্রীদের ব্যাপারে আপনি কি বলবেন?
তারা আল্লাহকে ভয় করা উচিত, যারা স্বামীকে অকারণে কষ্ট দিয়ে থাকে, অকারণে কথা শুনিয়ে থাকে, অকারণে বিদ্রুপ করে, অকারণে তাদের উপর অপবাদ দেয়, অথচ তিনি আল্লাহ এবং তার রসুল এর হুকুম মোতাবেক আপনার প্রয়োজনকে পূর্ণ করেছেন, এরপরও তাকে অকারণে কষ্ট দেয়া, কথা শোনানো, তার সাথে বাড়াবাড়ি করা, তাকে আঘাত করা, তাকে লজ্জা দেওয়া, একে দেখো সে কি করছে, ওকে দেখো সে কি করছে, এটি ঠিক নয়। এমন নারীরা, এরা আল্লাহকে ভয় করা উচিত। এই জন্য বারবার আমরা মাদানী চ্যানেলও বলেছি, হাদিস শরীফও আপনাদের বলেছি যে বিবাহ করুন দিনদারি দেখে, বিবাহ করুন। আশা করা যায় স্ত্রী যদি দিনদার হয় ইনশাল্লাহ আপনাকে এভাবে কষ্ট দিবে না। তাই নারীরাও এটা বোঝার চেষ্টা করুন যে আমার স্বামী আমার হক আদায় করে দিয়েছে, ঠিক আছে। ব্যাস, ইসলামী ভাইদেরও উচিত হক আদায়ের ক্ষেত্রে অলসতা না করে। দ্বিতীয়ত হচ্ছে সেটাই যা আমি কিছুক্ষণ পূর্বে বলেছি, বসে বলুন আমি কি ভুল করেছি।
হাজি সাহেব, আপনি তো পুনরায় এই কথা বললেন, এই কথাটি আমার মনের মধ্যে ছিল, এখন পুনরায় আপনি বললেন, পুনরায় বিষয়টি সামনে আসলো। অবশ্যই আপনার এই পদ্ধতি খুবই সুন্দর, বড়ই চমৎকার আর খুব উত্তম পদ্ধতি, এটি হওয়া উচিত, এতে কোনো দ্বিমত নেই, এমনই হওয়া উচিত। কিন্তু সামনে থেকে যে দাবি দেওয়া চলে আসে তা আসলে, হাজি সাহেব দেখুন, ইস্যু সেখানেই তৈরি হচ্ছে যখন না হককে হক বানাচ্ছে, অর্থাৎ খায়েশকে বা লাক্সারিয়াস সিস্টেমকে, অর্থাৎ আরামায়েশকে হক বানিয়ে তা দাবি করা হচ্ছে, অথচ বেচারা আগে থেকেই চাপের মধ্যে আছে।
আমি আপনাকে বলেছি যে সমাজ অনেক অদ্ভুত, আর আমরা নিজেরাই সাথে নিয়ে যাই, দাওয়াতে এসব কিছু ঘটে, সব কিছু তো দেখে, এসব ব্যাপারে তার আশা আকাঙ্ক্ষা ফরমায়েশ এসে থাকে, আর আপনাকে আল্লাহ সামর্থ্য দিয়েছেন, তো আপনি সামর্থ্য অনুযায়ী তা পূর্ণ করার চেষ্টা করুন। সন্তানের বিষয়াদি যদি না থাকে কিন্তু তবুও আল্লাহ না করুক সেখান থেকে প্রেশার আসে, তাহলে প্রেশারকে তো প্রেশার দ্বারা রিলিজ করা যাবে না।
ঠিক বলেছেন।
তাই তো, নাপাকিকে পাক পানি দ্বারাই ধোয়া হয়। তাই আপনি তার সাথে বসে, আচ্ছা আমি কি করব আমাকে বলো, আমি 12 ঘন্টা 10 ঘন্টা কাজ করি, এটি আমার জব, এটি আমার ব্যবসা বাণিজ্য, আমি কি ব্যবসায় কোনো অলসতা করেছি? এমন কিছু করেছি? কোনো অলসতা করছি না আপনাদের সামনে। আচ্ছা আমি নিজের জন্য কত খরচ করেছি নাকি বন্ধুদের সাথে উড়াচ্ছি? এমন কিছু তো আমি করছি না, যা আয় করি ঘরে দিয়ে দিই, ইউটিলিটিস বিল দিচ্ছি, আমরা এটা খাচ্ছি আল্লাহর শুকরিয়া, 2-3 আইটেমের খাবার খেয়ে নিই, ভালো খাবার খেয়ে থাকি, আল্লাহ শুকরিয়া যে ভালো পোশাক পরিধান করি, মাথার উপর ছাদ দিয়েছেন, ভাড়াই হোক যাই হোক আল্লাহ ছাদ তো দিয়েছেন, রাস্তায় তো থাকছি না, আর কারো কাছে ঋণ নেই, কারো থেকে চাইছিও না, কখনো কোনো ওষুধের প্রয়োজন হলে কারো থেকে ঋণ নিতে হয় না, এসব কিছু পূর্ণ হয়ে যায়, আর অল্প কিছু জমিয়ে রাখি, ইমার্জেন্সি অবস্থায় কারো থেকে চাইতে না হয়, এগুলো ছাড়া আমাকে বলো আমি আর কি করব। যদি আপনি বলেন যেভাবে আমি বলেছি বলে দিয়েছি, এখন সে জাস্টিফাই এখন চিন্তা করবে আমি কি করব। যদি এমন কিছু সুযোগ আসে, বাড়তি টাকা এসে যায়, অথবা এমন কোনো প্রাইস বন্ডি জিতে যায়, উদাহরণ দিচ্ছি, এভাবে টাকা চলে আসে, ঠিক আছে তখন করে নিব। আশা যদি পূরণ করতে চান মদিনাতে যান।
আহা বাহ,
মদিনাতে যাওয়ার জন্য আমার যেন টাকা হয়, টাকা থাকুক বা নাই থাকুক, যখনই ডাক আসবে মদিনাতে চলে যাব।
বাহ বাহ, মারহাবা, কল নিয়ে নিচ্ছে।
আমার প্রশ্ন হচ্ছে, যদি স্ত্রীর আচরণ ভালো না হয় তখনও কি তার হক আদায় করতে হবে? মা বাবার সেবা না করলে, সন্তানদের খেয়াল না রাখলে তখনও কি তার হক আমার উপর অবশিষ্ট থাকবে?
আপনি আপনার দায়িত্ব পূর্ণ করুন, আল্লাহ আপনার উপর যে দায়িত্ব আবশ্যক করেছেন তা আদায় করুন, আর তাকে শিক্ষা দিতে থাকুন, তার মানসিকতা বানাতে থাকুন যে এটি আপনার দায়িত্বের মধ্যে। অনেক সময় নারীর উপর এসব বিষয় ওয়াজিব হয় না যা আপনার উপর ওয়াজিব। আমরা নারীদের উপর সেসব বিষয়ে প্রেশার না দেই যেসব বিষয়ে শরীয়ত তার উপর প্রেশার দেয়নি, অথবা শরীয়ত তার উপর একটি বিষয় ওয়াজিব ফরজ আবশ্যক করে না, আর সে নৈতিকতার মধ্যে থেকে সে কাজ করতে পারে, তাহলে আমাদেরও সেটি নৈতিকভাবে বিবেচনা করতে হবে, এটি মনে রাখবেন।
খুব সুন্দর কথা বলেছেন। জি, কল।
আজকের আলোচনার বিষয় হচ্ছে স্ত্রীর হক নিয়ে কথা হচ্ছে, যার মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পারছি। এই প্রোগ্রাম দেখে ভালো কাজের মহব্বত এবং খারাপ কাজের প্রতি ঘৃণা তৈরি হয়। হাজি সাহেবের নিকট প্রশ্ন হচ্ছে, স্ত্রীকে কার কার সাথে পর্দা করতে হবে? ঘরে বাসুর থাকলে, দেবর থাকলে, তাদের সাথেও কি পর্দা করা প্রয়োজন?
অবশ্যই, দেবর এবং ভাসুরের সাথে পর্দা তো আছে, দেবরকে মৃত্যু বলা হয়েছে, এর মধ্যে ভাসুরও অন্তর্ভুক্ত, তাই তাদের সামনে অধিক পর্দা করা প্রয়োজন, স্পেশালি যারা আজনবী না মাহারাম ব্যক্তি হোক সে ফ্যামিলি মেম্বার, তারা ঘরে এসে গেলে অনেক বেশি তাদের সাথে ক্ষতির সম্ভাবনা বেড়ে যায়। তাই যারাই আজনবী পুরুষ বা না মাহারাম পুরুষ আছেন, যাদের সাথে শরীয়ত পর্দা করতে বলেছে করতে হবে, এমন কি এটাও আছে যে পরপুরুষের ঘরে আসাকে স্বামী অপছন্দ করে তাকে ঘরে আসতে দিবেন না। এই বিষয়গুলো নারীদের খেয়াল রাখতে হবে, এর মধ্যে নারীদেরও ইজ্জত সতীত্ব এবং নিরাপত্তা বিদ্যমান।
মারহাবা, জি কল।
নিগ্রানেশ্বরের নিকট আমার প্রশ্ন হচ্ছে, স্ত্রীর হক বেশি নাকি মা বাবার? কেননা অনেক সময় মানুষ স্ত্রীর এত বেশি হক আদায় করে যে মা বাবার হকের কথা তাদের মনে থাকে না, এই সম্পর্কেও কিছু বলুন।
দেখুন, মা বাবার হক তো সীমাহীন, অনেক বেশি, সেগুলো এড়িয়ে যাওয়া মানুষের পক্ষে আমার দৃষ্টিতে সেগুলো তো গণনা করাও দুঃসাধ্য, কিন্তু স্ত্রীর হক তার স্থানে বিদ্যমান, কেননা স্ত্রীর হক তো বিয়ের আগে আবশ্যক নয়, মা বাবার হক তো ব্যাস আপনি যখন থেকে এর যোগ্য হয়েছেন যে মা বাবার হক আদায় করতে হবে, তখন থেকে যতদিন মা বাবা জীবিত আছেন ততদিন হক আদায় করতে হবে, এমনকি মা বাবার হক তো তারা দুনিয়া থেকে যাওয়ার পরও সন্তানের উপর বিদ্যমান, তো এই হক ওই হকের সাথে কেন মেলাবেন? আপনি তো দুপুরের খাবারকে রাতের খাবারের সাথে মেলাচ্ছেন না।
আমি এখানে একটি কোয়েশ্চেন করতে চাইছি হাজি সাহেব। বিষয়টি হচ্ছে, একজন ব্যক্তি আছেন, সে সত্য কথা তো বলছেন, কিন্তু সত্য কথা বলার সাথে সাথে সে কারোর সাথে ফ্রডও করছেন। এখন তাকে এটা বলা যে ভাই বড় সত্যবাদী হয়ে গেছে, আর এদিকে ফ্রডও করে যাচ্ছে, সত্য বলছে, সেটা তো ভালো কাজ, তাকে বলুন যেন ফ্রড না করে। আমি মূলত এই পয়েন্টটা আসতে চাইছি, যদি কেউ স্ত্রীর হকসমূহ আদায় করে থাকে আর মা বাবার হকসমূহ আদায় না করে, তাহলে এটিকে ওই দৃষ্টিভঙ্গিতে পেঁচিয়ে না বলে তাকে সোজাসুজি যা বলার,
কোথায় এমনটি বলেছি আমি এটা বলেছি যে স্ত্রীর হক তার স্থানে বিদ্যমান, মা বাবার হক তাদের স্থানে বিদ্যমান, স্ত্রীর হক আদায় করুন, মা বাবার হকও আদায় করুন, আমি তো এটাই বলার চেষ্টা করেছি।
না, আমি আপনাকে কোয়েশ্চেন করছি না, আমি এটি জেনারেলি বলছি, এটি ঘটে থাকে সমাজে। স্ত্রীর তো খুব খেয়াল রাখছে, মা বাবাকে জিজ্ঞেসই করে না।
এমনটি মা বাবা যদি বলে থাকে তাদের চিন্তা করা উচিত, সে কি খোঁজ নিচ্ছে না, বিবাহের পূর্বে সে কি বা এমন করতো, আসলে বিবাহের আগেও খোঁজ নিত না, বিবাহের পর তো সে অল্প স্বল্প করা শুরু করেছে, কিন্তু বিবাহের পর বেশি প্রবলেম হয়ে যায়, সে যখন খোঁজ নেয় না, ভাগ তো আমরাই করেছি তাকে বিবাহ করিয়ে, আমরাই মেয়ে এনেছিলাম, আমরাই আনন্দে বিয়ে দিয়েছিলাম, আমরাই সব করেছি, ঘর দিয়েছি, আমরা বললাম বাবা স্ত্রীকে খুশিতে রাখো, স্ত্রীর হক আদায় করো, এগুলো মা বাবা বলে থাকেন। যখন শুরু করে বলে আমাদের ভুলে গেছো, কখন ভুলে গেল সে? কোনো সন্তান মা বাবাকে ভুলতে পারে না, তাই মা বাবার উচিত যে প্রত্যেক বিষয়ে ব্যালেন্স এবং ন্যায়সঙ্গতভাবে দেখা, আর সেটাই শরীয়ত যার যার যেখানে যেখানে হক আছে বিচলিত হওয়া উচিত নয়। না সন্তান বিচলিত হবে, না স্ত্রী বিচলিত হবে, না মা বাবা বিচলিত হবে। শরীয়ত বিচলিত হওয়ার কোনো পরিবেশ রাখেনি, বড়ই সুন্দর পরিবেশ দিয়েছে শরীয়ত। যদি আমরা একে অপরের প্রপার হক আদায় করি, প্রিয় ইসলামী ভাইয়েরা, আপনি চিন্তিত হবেন না, আপনার ভালো লাগবে, আপনি বিষণ্ণ হবেন না, আপনি জীবন নিয়ে হতাশও হবেন না। এই যে অযথা প্রেশার আছে না, এর কারণে আমরা জীবন নিয়ে বিষণ্ণতায় ভুগি। আত্মীয় এবং বংশের দিক থেকে এক ধরনের অযথা প্রেশার, অপ্রয়োজনীয় সব কথাবার্তা বিষয় অযথা আপত্তি করে বসে, যার কারণে বিষণ্ণ হয়ে যায়। আমরা এখন কি করব? হ্যাঁ,
এখন কি করব?
যা ইচ্ছে করে, তো এভাবে হয়ে যায়। সবর করবে আর কি করবে?
মদিনা মদিনা।
হ্যাঁ, শরীয়ত পড়ুন আর কি করবেন, দিনের উপর আমল করুন আর কি করবেন, ইনশাআল্লাহ।
মারহাবা মারহাবা, সময় শেষ হয়ে গেছে। সাল্লু আলা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ